আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই সপ্তাহের রিসালা মদিনার জিয়ারত আত্তারের দোয়া হে আল্লাহ পাক যে ব্যক্তি এই পুস্তিকা মদিনা জিয়ারত পড়ে বা শুনে নিবে তাকে মদিনা শরীফে আদব সহকারে যাওয়ার তৌফিক দান করো এবং তার মা বাবা ও পরিবার সহ সকলকে বিনা হিসেবে ক্ষমা করো আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার নিজের ঠিকানা দেখে না নেয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ফজিলত আলহামদুলিল্লাহ মদিনা শরীফের স্মরণ আশিকের রাসূলের জন্য হৃদয়ে প্রশান্তির মাধ্যম মদিনার প্রেমিকরা এর বিচ্ছেদে ছটফট করে এবং জিয়ারতের জন্য সীমাহীন আগ্রহী হয়ে থাকে দুনিয়া যত রকমের ভাষায় যত পরিমাণ কাসিদা মদিনায় মুনাওয়ারার সফর ও বিচ্ছেদ এবং সেটা দিদারের আশায় পড়া হয়েছে বা পড়া হয়ে থাকে তত পরিমাণ কাসিদা পৃথিবীর অন্য কোনো শহর বা অঞ্চলের জন্য পড়া হয়নি বা পড়া হয় না যে ব্যক্তি একবারই মদিনা জিয়ারত করেছে তাকে আমি ভাগ্যবান মনে করি আর মদিনায় কাটানো মনোরম মুহূর্তগুলো সর্বদার জন্য স্মৃতি হয়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারার জিয়ারতের পূর্বে দিদারে হাবিবের কিছু ফজিলত লক্ষ্য করুন যাতে হৃদয়ে মদিনার ভালোবাসা ও ভক্তি আরো বৃদ্ধি পায় কোরআনে পাকে মদিনার আলোচনা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় মদিনায় পাকের আলোচনা করা হয়েছে যেমন পারা 28 সূরা মুনাফিকুন আয়াত নম্বর 8 এ রয়েছে কানজুল ইমানের অনুবাদ তারা বলে আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে অবশ্যই যে বড় সম্মানিত সে সেখান থেকে তাকে বের করে দিবে যে অত্যন্ত লাঞ্ছিত আর সম্মান তো আল্লাহ তার রাসূল ও মুমিনদের জন্যই কিন্তু মুনাফিকদের নিকট খবর নেই মদিনায় মুনাওয়ারার 12টি নাম ওলামা আহলে সুন্নাত মদিনায় মুনাওয়ারার প্রায় 100টি নাম লিখেছেন এবং পৃথিবীর অন্য কোনো শহরের এতটি নাম নেই বরকত অর্জনের জন্য এখানে শুধুমাত্র 12টি পবিত্র নাম উল্লেখ করা হচ্ছে নাম্বার 1 মদিনা নাম্বার 2 মদিনাতুর রাসূল নাম্বার 3 তাইয়িবা দারুল আবরার তওবা মুবারাকা নাজিহা আসিমা শাফিয়া হাসানা জাজিরাতুল আরব সৈয়দাতুল বুলদান মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করার সামর্থ্য রাখে সে যেন মদিনাতেই মারা যায় কেননা যে মদিনায় মরবে আমি তার জন্য সুপারিশ করব আর তার পক্ষে সাক্ষ্য দিব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় ইরশাদ হলো মদিনায় প্রবেশকারী সমস্ত রাস্তায় ফেরেশতা রয়েছে তাতে মহামারী ও দাজ্জাল প্রবেশ করবে না মদিনাতুল মুনাওয়ারা প্রত্যেক বিপদ আপদ থেকে নিরাপদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ মদিনা শরীফে এমন কোন উপত্যকা আর পথ নেই যার জন্য দুজন ফেরেশতা নেই আর তারা সেটাকে হিফাজত করছে ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন এই রিওয়ায়েতে মদিনাতুল মুনাওয়ারার ফজিলত বর্ণনা করা হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেটার হিফাজত করা হতো অধিক সংখ্যক ফেরেশতা হিফাজত করত এবং তারা সমস্ত উপত্যকাগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির জন্য ঘিরে রেখেছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তাজা ফল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মানুষ যখন সর্বপ্রথম মৌসুমী ফল দেখে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আসত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে এইভাবে দোয়া করতেন ইলাহি তুমি আমাদের জন্য আমাদের ফলের মধ্যে বরকত দান করো আর আমাদের জন্য আমাদের মদিনায় বরকতময় করো এবং আমাদের ওজনে বরকত দান করো হে আল্লাহ পাক নিশ্চয়ই ইব্রাহিম তোমার বান্দা ও তোমার খলিল এবং তোমার নবী আর নিশ্চয়ই আমি তোমার বান্দা ও তোমার নবী তিনি মক্কার জন্য তোমার কাছে দোয়া করেছেন আর আমি মদিনার জন্য তোমার নিকট দোয়া করছি তার মতো যার দোয়া মক্কার জন্য তিনি করেছেন আর ততটুকু অর্থাৎ মদিনা বরকত মক্কা থেকে দ্বিগুণ যেন হয় অতঃপর যেই ছোট বাচ্চা সামনে থাকত তাকে ডেকে ওই ফল দিয়ে দিত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানুষদেরকে পবিত্র ও পরিচ্ছন্ন করবে মদিনার সুলতান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ইরশাদ হলো আমাকে এমন একটি বসতির দিকে হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে যেটা সমস্ত বসতিকে গ্রাস করবে অর্থাৎ সবার উপর প্রাধান্য লাভ করবে লোকেরা সেটাকে ইয়াসরিব বলে আর সেটা হলো মদিনা এই বসতি লোকদেরকে এমনভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করবে যেমনটি চুল্লি লোহার মরিচাকে মদিনাকে ইয়াসরিব বলা গুনাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনার মধ্যে মদিনাতুল মুনাওয়ারাকে ইয়াসরিব বলা নিষেধ করা হয়েছে। ফতোয়ে রজবের 21তম খণ্ড পৃষ্ঠা 116তে রয়েছে, মদিনায়ে তৈবাকে ইয়াসরিব বলে সম্বোধন করা নাজায়েজ ও নিষেধ এবং গুনাহ। আজ যে বলবে সে গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনাকে ইয়াসরিব বলে তার উপর তওবা করা ওয়াজিব। মদিনা হলো তওবা। আল্লামা মুনাব্বির রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইসিরে শরহে জামে সগীরে উল্লেখ করেন, এই হাদিস দ্বারা প্রতীয়মান হল মদিনায় তৈয়িবার ইয়াসরিব নাম রাখা হারাম, কেননা ইয়াসরিব বলার কারণে তওবা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তওবা গুনাহ থেকেই হয়ে থাকে। ইয়াসরিব বলা নিষেধ কেন? ফতোয়ে রজবিয়ার 21তম খণ্ড 119 পৃষ্ঠাতে রয়েছে, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি আশাদুল্লাহ মাআত শরহে মিশকাতে উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার লোকজনের বসবাসের জন্য এবং জামায়াত হওয়ার এবং সেই শহরের প্রতি ভালোবাসা পোষণ করার কারণে সেটার নাম মদিনা রেখেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ইয়াসরিব বলতে নিষেধ করেছেন এজন্য যে সেটা জাহেলি যুগের নাম, অথবা এজন্য যে সেটা সার্ব থেকে গঠিত হয়েছে, যেটার অর্থ হল ধ্বংস ও ফ্যাসাদ, এবং তাসরিব অর্থ হল তিরস্কার ও সমালোচনা। অর্থাৎ এই কারণে যে তাসরিব কোনো মূর্তি বা কোনো অত্যাচারী ও দস্যু লোকের নাম ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার তারিখে একটি হাদিস এনেছেন, যে কেউ একবার তাসরিব বলবে তো তাকে কাফফারা স্বরূপ 10 বার মদিনা বলা উচিত। কুরআনে কারিমে যেটা ইয়াসরিব অর্থাৎ হে ইয়াসরিববাসী এসেছে, মূলত সেটা মুনাফিকদের কথা, অর্থাৎ তাদের বলা কথা যে ইয়াসরিব বলে তারা মদিনায় মুনাওয়ারার প্রতি বিয়াদবি করার চেষ্টা করত। অন্য এক বর্ণনায় রয়েছে, ইয়াসরিব বলে সম্বোধনকারী আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার অর্থাৎ তওবা করে ক্ষমা চাইবে। এবং অনেকে বলেন যে মদিনাতুল মুনাওয়ারাকে যে ব্যক্তি ইয়াসরিব বলে তাকে শাস্তি দেওয়া উচিত। আশ্চর্যের বিষয় হলো এটা যে কিছু সম্মানিত ব্যক্তির মুখের পঙ্ক্তির ভাষায় ইয়াসরিব শব্দটি ব্যবহৃত হয়েছে। আর আল্লাহ পাক খুব ভালো জানেন এবং আজমত ও শানওয়ালার ইলিম একদম সুদৃঢ় এবং চারিদিক থেকে পরিপূর্ণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় কষ্টের উপর ধৈর্য ধারণকারীদের জন্য সাফাতের সুসংবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত মদিনার কষ্ট ও বিপদের উপর ধৈর্য ধারণ করে নেয়, তাহলে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হব। হযরত মুফতি আহমেদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা লিখেন, অর্থাৎ বিশেষ সুপারিশ হক হলো এটি যে এই ওয়াদা সমস্ত উম্মতের জন্য যে মদিনায় মৃত্যুবরণকারী প্রিয় নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশের উপযুক্ত। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় মুয়াজ্জামায় অবস্থান করা উত্তম ছিল, আর হিজরতের পর মক্কা বিজয়ের পূর্বে মক্কায় মুয়াজ্জামায় থাকা মুসলমানদের জন্য নিষেধ হল, হিজরত ওয়াজিব হয়ে গেল। আর মক্কায় বিজয়ের পর সেখানে থাকা তো জায়েজ, তবে মদিনায় মুনাওয়ারায় থাকা উত্তম বলা হয়েছে, কারণ সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে। এজন্য অধিকতর ফজিলত মদিনায় পাকে থাকার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারা উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাবাসীর উপর এমন একটি যুগ অবশ্যই আসবে যে মানুষ উন্নত সুবিধার জন্য এখান থেকে চারণভূমির দিকে বেরিয়ে পড়বে। এরপর যখন উন্নত সুবিধা পেয়ে যাবে তখন ফিরে আসবে। আর মদিনাবাসীদের সেই বিস্তৃত ভূমির দিকে যেতে মন চাইবে, অথচ তারা যদি জানত মদিনা তাদের জন্য উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারার দারিদ্রতার উপর ধৈর্য ধারণকারীর জন্য সুপারিশের সুসংবাদ। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় যখন পণ্যের দাম বেড়ে গেল আর অবস্থা খুব করুণ হয়ে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধরো আর খুশি হও, কেননা আমি তোমাদের স এবং মুদ অর্থাৎ ওজনের যন্ত্রে বরকতময় করে দিয়েছি। আর সবাই মিলে খাবার খাও, কেননা একজনের খাবার দুজনের জন্য, আর দুজনের খাবার চারজনের জন্য, আর পাঁচজনের খাবার ছয়জনের জন্য যথেষ্ট। আর নিশ্চয়ই একতা বদ্ধের মধ্যে বরকত রয়েছে। সুতরাং মদিনার দারিদ্রতার উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব, অথবা তার পক্ষে সাক্ষী দিব। এবং যারা এই অবস্থা থেকে মুখ ফিরিয়ে মদিনা থেকে চলে যাবে, আল্লাহ পাক তাদের চেয়ে উত্তম লোকদেরকে এখানে স্থান দিবেন। আর যে মদিনাবাসীদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করল, আল্লাহ পাক তাকে এমন ভাবে বিগলিত করে দিবেন যেমনটি পানিতে লবণ গলে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফে কষ্ট সহ্য করার ফজিলত। দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা 243 পৃষ্ঠা সম্বলিত কিতাব বেহেস্ত কি কুঞ্জিয়া এর 116 পৃষ্ঠায় রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্ব ইচ্ছায় আমার জিয়ারত করতে আসলো কিয়ামতের দিন সে আমার হেফাজতে থাকবে। আর যে ব্যক্তি মদিনায় প্রশান্তিময় অর্থাৎ বসতি স্থাপন করবে এবং মদিনার কষ্টের উপর ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিব এবং তার জন্য শাফাআত করব। এবং যে ব্যক্তি হারামাইন অর্থাৎ মক্কা মদিনা শরীফের মধ্য থেকে যেকোনো একটিতে মারা যাবে, আল্লাহ পাক তাকে এই অবস্থায় কবর থেকে উঠাবেন যে সে কিয়ামতের ভয় থেকে নিরাপদ থাকবে। মদিনা শরীফে বসবাস করা কেমন? মনে রাখবেন, মদিনায় মুনাওয়ারায় শুধুমাত্র তারই বসবাস করার অনুমতি রয়েছে যে সেটার সম্মান বজায় রাখতে পারবে। যে এমনটি করতে পারবে না তার জন্য সেখানে স্থায়ী বা দীর্ঘদিন বসবাস করা নিষেধ। যেমন ফতোয়া রজবিয়া খণ্ড 10-695 পৃষ্ঠায় রয়েছে, ফাতহুল কাদিরের রচয়িতা বলেন, আমি বলছি কেননা মদিনায় তৈয়বায় অধিক রহমত স্বাদ ও প্রশান্তি, দয়া সবচেয়ে বেশি প্রশস্ত এবং ক্ষমা সবকিছু খুব দ্রুত হয়ে থাকে, যেমনটি অভিজ্ঞতা থেকে প্রমাণিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর ভুল হওয়ার ভয় এবং সেখানকার সম্মান ও মর্যাদার কমতির ভয় তো আছেই, আর এটাই তো স্থায়ী বসবাসের বাধা। তবে সেসব ব্যক্তি যারা ফেরেশতাদের বৈশিষ্ট্যের অধিকারী, তাদের জন্য সেখানে থাকা অর্থাৎ দীর্ঘ সময় ধরে বসবাস করা, সেখানে ইন্তিকাল করার সৌভাগ্যের বিষয়। মদিনায় ইস্তিনজা করার ঘটনা। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রজবিয়া খণ্ড 10-689 পৃষ্ঠায় আল মাহদলের উদ্ধৃতিতে ঘটনা লিখেন, সৈয়দুল জলিল আবু আব্দুল্লাহিল কাজী রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে মদিনা শহরে তার প্রাকৃতিক প্রয়োজনের সময় হলে তিনি মদিনা শহরের একটি স্থানের দিকে গেলেন, আর সেখানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা করলেন যে কাজ করতে তার মন নিষেধ করছিল। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তখন তিনি উত্তর দিলেন, সমস্ত হাজিরা তো এমনই করে। তখন জবাবে তিনবার আওয়াজ আসলো, কোথাকার হাজি, কোথাকার হাজি, কোথাকার হাজি। অতঃপর তিনি শহরের বাইরে চলে গেলেন, এরপর প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ প্রস্রাব ইত্যাদি সারলেন, এরপর ফিরলেন। মদিনায় অবস্থান করার মূল উদ্দেশ্য হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর আমল করা। সামনে আরেকটু অগ্রসর হয়ে মাখদল প্রণেতার উদ্ধৃতি দিয়ে আরো লিখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হল তার আদেশ সমূহের অনুসরণ, অর্থাৎ হুকুম পালন এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, অর্থাৎ যেসব কার্যাদি করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এই অবস্থায় মানুষ যে কোনো জায়গায় বসবাস করুক, মূলত সেটাই হবে হুকুম পালন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের 17টি বিশেষত্ব। এমনিতে মদিনা শরীফের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, তবে বরকত অর্জনের জন্য এখানে শুধুমাত্র 17টি বর্ণনা করছি। পৃথিবীর বুকে এমন কোন শহর নেই যার নাম এত অধিক যত অধিক মদিনাতুল মুনাওয়ারা রয়েছে। অনেক ওলামাই কিরাম 100টি পর্যন্ত নাম লিপিবদ্ধ করেছেন। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর যেটা ভালোবাসা ও ভক্তি এবং বিচ্ছেদে দুনিয়ার ভিতর সবচেয়ে বেশি ভাষায় ও সবচেয়ে বেশি সংখ্যায় কাসিদা রচনা করা হয়েছে, লেখা হচ্ছে এবং আরো লেখা হতে থাকবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করেছেন এবং সেখানে বসবাস করেছেন। আল্লাহ পাক সেটার নাম রেখেছেন তবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন, তখন মদিনাতুল মুনাওয়ারার নিকটে পৌঁছে অধিক আগ্রহের কারণে স্বীয় বাহনের গতি বাড়িয়ে দিতেন। মদিনাতুল মুনাওয়ারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মুবারকের প্রশান্তি। সেখানকার ধুলোবালি নিজের নুরানি চেহারা থেকে মুছতেন না এবং সাহাবায়ে কিরামদেরও সেটা করতে নিষেধ করতেন এবং বলতেন যে মদিনার মাটিতে শিফা রয়েছে। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, তখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ নাকারী কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে সাক্ষাৎ হলো। তারা বালি উড়াচ্ছিল, এক ব্যক্তি নিজের নাক ঢেকে রাখলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাক থেকে কাপড় সরিয়ে দিলেন আর বললেন, সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, মদিনার মাটিতে প্রত্যেক রোগের শিফা রয়েছে। যখন কোনো মুসলমান জিয়ারতের নিয়তে মদিনাতুল মুনাওয়ারায় আসে, তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাকে স্বাগত জানায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় ইন্তিকাল করার প্রতি উৎসাহিত করেছেন। এখানে মৃত্যুবরণকারীর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যে ব্যক্তি ওযু করে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে সে হজের সওয়াব অর্জন করে থাকে। হুজরা মুবারক ও মিম্বর মুবারকের মাঝখানের স্থান জান্নাতের বাগানসমূহের মধ্যে হতে একটি বাগান। মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ আদায় করা 50,000 রাকাত আদায় করার সমান। মদিনায় মুনাওয়ারার জমিনের উপর প্রিয় নবীর মাজার রয়েছে, যেখানে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা উপস্থিত হয়। এখানকার জমিনের সেই মোবারক অংশটি যেটার উপর রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক অবস্থিত রয়েছে, সেই স্থানটি খানায়ে কাবা, বাইতুল মামুর, আরশ ও কুরসি এবং জান্নাত অপেক্ষা উত্তম। দাজ্জাল মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। মদিনাবাসীদের সাথে ক্ষতি করার ইচ্ছা পোষণকারী আযাবের সম্মুখীন হবে। সেখানকার কবরস্থান জান্নাতুল বাকি পৃথিবীর সমস্ত কবরস্থানের চেয়ে উত্তম। সেখানে প্রায় 10,000 সাহাবায়ে কিরাম ও আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং অসংখ্য তাবেঈনে কিরাম ও আউলিয়া ইজাম রহিমাহুল্লাহু আলাইহি আজমাইন এবং অন্যান্য সৌভাগ্যবান মুসলমান কবরস্থ হয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী শরীফের জমিন অর্জন। মসজিদে নববী শরীফের জমিন দুইজন এতিম বাচ্চা সাহাল এবং সুহাইল এর মালিকানায় ছিল। এখানে সেখানকার মুশরিকদের কবর ছিল, জমিন অমসৃণ ছিল। এই দুজন বাচ্চা হযরত আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে ছিল। এই জমিনে খেজুর শুকানো হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বললেন, এই জমিন আমার কাছে বিক্রি করে দাও যাতে এখানে মসজিদ নির্মাণ করতে পারি। সেই বাচ্চাগুলো আদব ও ভক্তি সহকারে বলল, আকা, এই জমিনটি আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে কবুল করুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবদারকে সসম্মানে কবুল করে নিলেন। অবশেষে মূল্য পরিশোধ করে এই জমিনটি ক্রয় করে নিলেন। মুসলমানদের প্রথম খলিফা আশিক আকবর সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার আদায় করলেন। অপর রিওয়ায়েতে রয়েছে, এই জায়গাটি বনু নজ্জারের ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটির মূল্য পরিশোধ করলেন। তারা বলল, আমরা এটির মূল্য আল্লাহ পাকের কাছ থেকে নিব। জমিনের দৈর্ঘ্য প্রস্থ ছিল প্রায় 100 গজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিব্রাইল আমিনের উপস্থিতি। মহান তাবেঈ বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের নির্মাণ কাজ শুরু করার ইচ্ছা পোষণ করলেন, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উচ্চতা 7 হাত, অর্থাৎ প্রায় 3.5 গজ রাখবেন, সেটার সৌন্দর্যতায় যেন কমতি না হয়। তখনকার সময় নির্মাণের এটাই পদ্ধতি ছিল। মসজিদের তাক সম্পন্ন মেহরাব, গম্বুজ ও মিনার ইত্যাদি ছিল না। যুগের পরিবর্তনে এখন আলিশান মসজিদ নির্মাণের অনুমতি হয়েছে। ফতোয়া রজবিয়া শরীফ খণ্ড 8 পৃষ্ঠা 106 দূরে মুক্তারের উদ্ধৃতির একটি অংশে রয়েছে, মেহরাব ব্যতীত মসজিদের অন্যান্য অংশের নকশা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কেননা মেহরাবের নকশা ও খোদাই নামাজের মনোযোগ নষ্ট করে। আর অতিরিক্ত নকশা ও খোদাই করার কাজে প্রচুর অর্থ ব্যয় করা, বিশেষ করে কিবলার দিকের দেয়ালে করা মাকরু। মসজিদে নববী শরীফের নির্মাণ। এই জায়গা থেকে খেজুরের গাছগুলোকে কেটে ফেলা হলো। এক রবিউল আউয়াল মোতাবেক অক্টোবর 622 খ্রিস্টাব্দে মসজিদে নববী শরীফের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইট বহন করেছেন এবং নিজের পবিত্র জবানে এটা বলেছেন, হে আমার পালনকর্তা, আখিরাতের প্রতিদানই উত্তম, তুমি আনসার ও মুহাজিরদের উপর দয়া করো। মসজিদে নববী শরীফের নির্মাণ কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে করে ইট নিয়ে আসছিলেন। এটা দেখে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইটগুলো আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। বললেন, আরো অনেকগুলো ইট রাখা আছে, সেখান থেকে নাও, আমি এগুলো নিয়ে যাচ্ছি। মসজিদে নববী শরীফ কাঁচা ইট দিয়ে নির্মাণ করা হয়েছে আর সেটার ছাদ খেজুরের ডাল দিয়ে বানানো হয়েছে এবং সেটার খুঁটি খেজুর গাছ দিয়ে বানানো ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী শরীফে নামাজের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী। নাম্বার 1, যে ব্যক্তি মসজিদে নববী শরীফে লাগাতার 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে তার জন্য জাহান্নাম ও নিফাক থেকে মুক্তি লিখে দেয়া হয়। নাম্বার 2, যে ব্যক্তি পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে শুধুমাত্র আমার মসজিদে নামাজ আদায় করার ইচ্ছায় বের হলো, এই পর্যন্ত যে সেটাতে নামাজ আদায় করলো, তাহলে সেটা সওয়াব একটি হজের সমান। নাম্বার 3, আমার মসজিদে এক নামাজ 50,000 নামাজের সমান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।